ও এক রঙই দেখে, আল্লাহ পাকের রং, আল্লাহ পাকের মহব্বতের রং, আল্লাহ পাকের সৌন্দর্যের রং। হর বস্তু, প্রতিটি বিন্দু, প্রতিটি রং, প্রতিটি সৌন্দর্য তাকে কেবলই আল্লাহ পাকের দিকে টানে। সব কিছুর ভিতরে সে তৌহিদের নূর দেখতে পায়, আল্লাহ পাকের আহ্বান শুনতে পায়, আল্লাহ পাকের ডাক শুনতে পায়। তো এছাড়া এতগুলো বালুর টিলা টিলা বা অনেক অনেক বালুর পাহাড় দেখার পরে তখনই সে মনে মনে বলতেছিল যে হে আল্লাহ, এই পরিমাণ যদি আমার নিজের খাদ্য শস্য থাকত, আমি সব হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি তোমার রাস্তায় ফিরিয়ে দিতাম। এবং তারা মনে মনেই বলছিল, কেউ জানে না। তো আল্লাহ মানে বল, ওই জমানার রোগীর নিকট ওই নাজির করলেন যে আপনার উম্মতের অমুক সদস্য সে মনে মনে আমার সঙ্গে এরকম ভাব বিনিময় করছিল। হ্যাঁ, আমি খুব খুশি হলাম, ওকে আপনি সংবাদটা দেন যে এই পরিমাণ খাদ্যশস্য আমি আল্লাহর রাস্তায় দান করার সব তাকে দেওয়া হল। দিন কত সহজ, ইসলাম কত সহজ, যদি আমরা ইসলামকে বুঝতাম আর ইসলামের সঠিক চর্চা হতো, যার যার মনের মতো করে সে ইসলামকে বুঝে, এক একজন ইসলামকে এক এক রঙে বুঝে। হ্যাঁ, তো ইসলাম তো শেখা চাই পবিত্র কোরআনের সুন্দর নুরানি রঙে, রসুল্লাহ সাল্লাহ ইসলামের বয়ানের নির্ভেজাল স্বচ্ছ মার্জিত সহজ সরল নুরওয়ালা রঙে। কিন্তু আমরা এই সব থেকে আরো বড় কঠিন কঠিন রঙে ইসলাম বেশি। ইসলাম বলে যে এটা তোমাদের সকলের উপর ফরজ, আর ইসলাম বলল এটা সবার উপর ফরজ না, কিছু লোকে করলে আল্লাহ সবার উপর খুশি হয়ে যান। হ্যাঁ, কিন্তু আমরা এমন আবেগে আছি না, না এটা প্রত্যেকের উপর ফরজ হওয়া উচিত। তা আমরা বলি যে সবার উপর ফরজ, প্রত্যেক মুসলমান উপর ফরজ, কেউ একজনও বাদ নেই। অর্থ বিশ্বের কোন আলেম, কোন মুস্তাহেদ, কোন ফকি কেউ বলেন না যে এটা সকলের উপর ফরজ। কিন্তু এই জমানাতে আমরা বলি যে না, এটা সবার উপর ফরজ, একজনও বাদ নেই, সবার উপর ফরজ। আর বাবা, যেগুলি ফরজ এগুলি আদায় হচ্ছে না, তুমি ফরজ আইনে আরো টেনে নিয়ে আসতেছ, এটা কিরকম কাজ করতেছ? হ্যাঁ, মূসা আলাইহিস সালাম এর নিকট আসলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সালাম আল্লাহ পাকের নিকট থেকে পঞ্চাশ রক্ত নামাজ নিয়ে, নামাজ যে ফরজ হলে মেরাজে ছিল পঞ্চাশ রক্ত। মূসা আলাইহিস সালাম আসমানে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, বললেন যে কি খবর, কত রক্ত নিয়ে আসছেন? বললেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, এক এক দিনে আমার উম্মতের আল্লাহ দিচ্ছেন পঞ্চাশ রক্ত নামাজের গিফট। কি কত বড় নেন! মূসা আলাইহিস সালাম বললেন, আমি অভিজ্ঞতাওয়ালা মানুষ, উম্মত চড়ায় আসছি আগে, হাজার লাখ কোটি ছাগল চড়ানোর চেয়ে এক একটা উম্মত চড়ানো বেশি কঠিন, ওরা পারবে না, কিন্তু আপনি জলদি যান গিয়ে আরো কম। তো গেলেন, গিয়ে পরে আল্লাহ পাকের নিকট বললেন যে আল্লাহ আর একটু কমায় দেন। বললেন যে আচ্ছা ঠিক আছে, ৪৫ করে দিলাম, পাঁচ আলহামদুলিল্লাহ। আসছেন মূসা আলাইহিস সালামের সঙ্গে আবার দেখা আসমানে, যে কি সংবাদ শুনান দেখি। বললেন যে আলহামদুলিল্লাহ পাঁচ রক্ত করছে, পাঁচটা ভক্তই কমে গেছে, এখন অথচ ৪৫ রক্ত রয়েছে। আরে জলদি করেন, আপনি আবার যান, আবার কমান, আরো দরখাস্ত করেন, না হলে কিন্তু মুশকিল, ওরা পারবে না। তো পরে সবগুলি জানলাম জানলে তা রসুল্লাহ সাল্লাহ আবার গেছেন, ইয়া বলে যে আল্লাহ আমার উম্মত পারবে না, বিপদে পড়ে যাবে, আপনি দয়া করেন কমান, আর কি কমাই দেন। আচ্ছা ঠিক আছে যান, আরো পাঁচ কমাইলাম, তো রইল ৪০। হ্যাঁ, তা আসলেন মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, কি হওয়ার বলো ৪০, আরে পারবে না তো, জলদি যান, আবার কমান, আবার দরখাস্ত পেশ করেন, আবার গেলেন, বললেন তো কমাইলেন পাঁচ রক্ত, রইল কত, ৩৫। এইরকম যাওয়া আসা, যাওয়া আসা, আল্লাহু আকবার। পরে তো জনাব এখন বুঝছে মাত্র পাঁচ রক্ত, তা আল্লাহ পাক পাঁচ রক্ত বললেন যে এখন আমি কিন্তু পাঁচ রক্তে ফাইনাল করে দিলাম, লাইয়া আমার এই ফসলের পরিবর্তন আর হবে না, এটা ফাইনাল। তো কিন্তু একটা কথা, যে আমার ইচ্ছা ছিল যে ওরা প্রতিদিন পাঁচ রক্ত পড়ুক, কিন্তু আপনি পঞ্চাশ রক্ত পড়ুক, তা আপনি বারবার অনুরোধ করলেন, তা আমি এটাকে ৫০ থেকে নামায়া পাঁচ রক্ত করে দিলাম, কিন্তু পাঁচ রক্ত পড়লেই পঞ্চাশ ওয়াক্তের পূর্ণ স্বভাবের ওয়াদা রইল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক খুশি হলেন, পরে আয়েশা করলেন। আয়েশার পরে মুসা আলাইহিস সালামের সঙ্গে আবার দেখা, কি খবর? বলো আলহামদুলিল্লাহ এবার খালি পাঁচ রক্ত। হাজর মুসা আলাইহিস সালাম বলে নেও পারবে না ওরা, আপনি আবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার এখন স্মরণ লাগে, আমি আর দেরি পারব না। আর পাঁচটা উক্ত পারবে না, কি জন্য? সারাদিন সারাদিনের কাজ করবে, রব্বুল আলমের সামনে পাঁচবার একটু দাঁড়াবে অল্প অল্প সময়ের জন্য, এটাও পারবে না। এটা পারবো আমরা ইনশাল্লাহ, হিম্মত করবো তো পারবো। পরে পাঁচ উক্ত নিয়ে এসে বসেন, দেখেন যে আল্লাহর নবীর রসুল ঘরের অবস্থা, যে উম্মতের জন্য খেয়াজ যাতে উম্মতের উপরে ভারী না হয় আমল, কি ভাবে কথা বুঝেন নাই। আচ্ছা আর একটা বিষয়, যে নামাজের আগে যে উজু করে, সে উজুতে মেসওয়াক করলে তো সেই মেসওয়াক ওয়ালা উজু দিয়ে যদি নামাজ পড়ে, এক রাকাতের কারণে সত্তর রাকাতের চেয়েও বেশি সওয়াব উঠছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন যখনই আসেন আমাকে প্রত্যেকটা বারই বলেন আপনি কিন্তু মেসওয়াকের খেয়াল রাখবেন, মেসওয়াক কিন্তু ছাড়বেন না, মেসওয়াকের এত তাকে, মেসওয়াকের এত তাকে আশ্চর্য তো। এবং নাসাইদের হাদিস আছে যে মেসওয়াক করলে আল্লাহ খুশি হয়ে যান, মেসওয়াক করলে মুখের পবিত্রতা হয় আর মুখের পবিত্রতা অন্তরের পবিত্রতাকে প্রভাবিত করে। মেসওয়াক করলে আল্লাহ খুশি। রসুল্লাহ সাল্লাম জিবরিলের তাকিদের কারণে এত মেসওয়াক করতেন যেন দাঁতের গোশতই আলাদা করে ফেলবেন, এত মেসওয়াক করতেই থাকতেন, বারবার বারবার মেসওয়াক করতে থাকতেন, কি কথা বুঝলেন না। ফের রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউলা আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের জন্য বিষয়টা কষ্টকর এবং ভারী হয়ে যাবে, এই আশঙ্কা যদি আমি বোধ না করতাম, লা আমারতুহুম বিসসিওয়াক ইনদা কুল্লি সালাহ মা কুল্লি উযু, আমি আমার উম্মতের উপর ফরজ করে দিতাম যেন প্রত্যেক নামাজের সময়, প্রত্যেক উযুর সময় তারা উযু এই মেসওয়াক করে, কিন্তু আমার উম্মতের কষ্ট হয়ে যাবে, সেজন্য আমি সেটা করলাম না, কি কথা বুঝেন নেই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের ব্যাপারে আশঙ্কা করতেন, এইটাও ফরজ হয়ে যেতে পারে যদি আল্লাহ পাকের বেশি পছন্দ লাগে যায়, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমলের ব্যাপারে সতর্ক হয়ে যেতেন। যেমন পাঁচ রক্ত নামাজের পরে দোয়া, বাস্তবতে এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, সাহাবী জিজ্ঞেস করলেন যে আইয়ু দোয়াই আসমাউ, কোন দোয়া বেশি কবুল হয়? শুনতেছেন ভাই আপনারা, আল্লাহ রসুল যেটা বলেন সেটা দিন, সেটা শরীয়ত, সেটা ইসলাম, সেটা জান্নাতের রাস্তা। সাহাবীর প্রশ্নের উত্তরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আইয়ুকুম যে হা দুবুর সালাওয়াত মাকতুবাত ও জাউরুল লাইল আখির, যে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরের দোয়া আর ভোর রাতের দোয়া, হ্যাঁ শেষ রাত্রের মধ্যে যে দোয়া, এই দুই দোয়া সবচেয়ে বেশি কবুল। ভোর রাত্রের দোয়া নিয়ে কারো কোনো ঝামেলা নেই, ফরজ নামাজের পরের দোয়া নিয়ে মানুষজন পেরেছেন করা কি না করা, অনেকের দেখা যায় নামাজ শেষ ফল দিয়ে উঠে দাঁড়ায় যায়, জানেই না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে দোয়ার জন্য বলছেন। হ্যাঁ আল-বিদায়া ওয়াল নিহায়া কিতাবে আছে বিখ্যাত এক সাহাবী হযরত আলা ইবনে হযরমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজরের নামাজের ফরজ পড়ার পরে হাত উপরে দোয়া শুরু করছেন, এই দোয়া করা অবস্থাতে সূর্য উদয় হয়ে গেছে। আর ঘটনা ছিল যে ওই সময় ওই ওখানে কোনো পানির ব্যবস্থা ছিল না, পানি না থাকার কারণে মানুষের এমন কষ্ট, গলা শুকায় মরণাপন্ন অবস্থা, কোথাও বুঝেন নাই, পানি নেই, পানি নিয়ে তারা মানুষ চলতে পারে, এই জন্য নামাজের পরে পানির জন্য এমন দোয়া করতেছিলেন আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জি হইয়া, যে পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফরজ নামাজের পর দোয়া করলে সবচেয়ে বেশি কবুল হয়, আজকে এই ফরজের পর দোয়া করব যে কবুল যাতে হই যায়। দোয়া করতেছেন আর একটু পর কিছুক্ষণ দোয়া করে ফের ভাবেন যে এতক্ষণে হয়তো পানির ব্যবস্থা হয়েছে, পিছনের দিকে তাকিয়ে থাকেন যে পানির কোনো পাওয়ার সম্ভব আসবে কিনা, পরে ইশারা দিয়ে একটু বলে দেয় কোনো কিছু হয়নি, বলে আচ্ছা দোয়া চলতেছে আবার। এই করতে করতে সূর্য উপর উঠে গেছে, এর খোঁজ নিয়ে দেখা গেল যে যেখানে তারা দোয়া করতেছেন সেখান থেকে একটু দূরে বিশাল একটা পুকুর পয়দা হয়ে গেছে, পুরাটা পানিতে ভরা। এর পুরা মাজমা এই মানুষ পানি দিতে থাকছে, পানি খাইতে থাকছে, পানি জমা করতে থাকছে। এই ঘটনার চাক্ষুষদর্শী একজন এখান থেকে চলে যাওয়ার কিছু পরে একজনকে বললেন যে এইরকম বিস্ময়কর কারামত ঘটছে, রসুল সাল্লাহ আলাইহিস সাহাবি আলাইহির আদরামির সাথে ফজরের নামাজের পরে দোয়া করার ক্ষেত্রে। তিনি বললেন যে আমাকে নিয়ে চলো, আমি যাব সেখানে দেখতে কোনখানে এরকম এত বড় পুকুর হয়ে গেছে। তো উনি দেখতে গেলেন, দেখতে গিয়ে দেখেন যে কই পুকুর টুকুর তো নাই, ওটা তো একটা আল্লাহের কাজ কুদরত ছিল না, এখন ওইটা করতে গিয়ে আছে কি নাই গিয়ে খোঁজাখুঁজি করে দেখে যে না সেরকম তো লাগে না, কি করা গেল। পরে তালাশ করতে করতে ওই জায়গাটার মধ্যে একটু জায়গায় গিয়ে দেখলেন যে হ্যাঁ এখানে এখনো পানি আছে, বেশ কিছু পানি এখনো আছে। তখন উনি বলেন যে এই জায়গাটা ঘুরছে, এই জায়গাটায় কি কথা বুঝেন নাই। হ্যাঁ তাহলে ফরজ নামাজের পরে দোয়া ইহতেমামের সঙ্গে করা চাই। হ্যাঁ অথচ এটা হানাফি মজাব, সাফি মজাব, হাম্বলি মজাব, মালিকি মজাব, সব মজাবেরই ফসল যে ফরজের উপরে দোয়া করা চাই, ইমামেরও দোয়া করা চাই, মুক্তাজিরও দোয়া করা চাই। আর আমরা আল্লাহর কাছে কিছু বলে নিব, আর আল্লাহ রসুল জন্য যখন বলছেন ফরজের পর দোয়া কবুল হয়, তাহলে আমাদের কথা কি? আমরা দোয়া কবুল করানোর জন্য কাব্যক্কা শুনি দেয় যে কাবার উপরে পয়লা নজর পড়লে ওই মুহূর্তে যে দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়, আর এখানে ফরজের পরে দোয়া কবুল করলে সেই দোয়া বেশি কবুল হয়ে যায়। সেটা জানার পরও কেন আমরা দোয়া করব না, ওটা বুঝেন আপনারা। বেদার যারা গোলমাল করছে তারা ফরজ নামাজের পরে এই গোলমাল করে সেই গোলমাল করে, দলবন্ধা ঝামেলা করে, ঝামেলা করে করুক, তাদের ঝামেলা তারা বুঝুক গিয়ে। আমরা আল্লাহ পাকের নিকট দুই কথা বললে কিছু পাওয়ার থেকে করবো ইনশাআল্লাহ। অনেকে ইমাম সাহেবরা ওই যে কেউ বলে যে দোয়া করা বেদা, কেউ বলে দোয়া করা শূন্য, ইমাম সাহেবরা কিছু মধ্যখানের একটা সুবিধা ব্যয় করছেন যে দোয়া একটা শিখছেন ওনারা যে হাত উঠে আল্লাহ সালাম ইসলাম তোমার জালজালা আলী বলিক্রাম, তোমার জালজালা আলী বলিক্রাম। হ্যাঁ ইমাম সাহেব এই যে দোয়া করতেছ এই দোয়ার অর্থ কি? হে আল্লাহ আপনি শান্তি পাওয়া, আপনার থেকে শান্তি আছে, আপনার থেকে শান্তি যা, শান্তির কেন্দ্র আপনি, সবকিছু আপনি, শুরু আপনি, শেষও আপনি, তারপর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মানে আল্লাহর কাছে চাই নাকি দোয়া দুই রকম, একটা হলো দোয়ায় জিকির আর একটা দোয়ায় সুয়াল, এটাও শিখোনাই নিয়ে। একটা হলো দোয়া মানে জিকির করা, জিকির পড়া, আর একটা হলো দোয়া মানে চাওয়া। আমাদের পরে তো চাওয়ার বিষয়, তুমি চাইলে তো কিছুই না, কিছুই শিখো নাই মিয়া, মাদ্রাসায় পড়ে আছে ইমাম সাহেব হয়ে গেছো, শিখছো কি? ওরা ফতোয়া দেয় যে দোয়া করলে বেদাত হবে, আর মুসল্লিরা ছাড়ে না, কবে আমাদের একটু দোয়া করে দেন, মাঝখানে পড়ে একটুখানি আল্লাহ ইসলাম আমি আলহামদুলিল্লাহ এক গদ প্রত্যেক দিন। আর দুনিয়া তার কোনো কিছু বলার নেই, একটা জিনিস দরকার, আজকে তেল দরকার, কালকে মাছ দরকার, পরশুদিন শাড়ি দরকার, দশদিন রুগী দরকার, এরপরের দিন জুতা দরকার, হ্যাঁ এরপর দিন পেটে অসুখ ভালো হওয়া দরকার, আর একদিন মাথা ব্যথা ভালো হওয়া দরকার। অর্থাৎ বান্দার যখন যেটা দরকার সে চাইবে তো আল্লাহর নিকট চাইবে, আর আল্লাহ পাক ওয়াদা করছে পবিত্র কোরআন উদ্দি আস্তাজিব লাকুম, আমি আমার কাছে চাও আমি অঙ্গীকার করলাম আমি তোমাদেরকে দেব, আমি সাড়া দেব। আমরা চাইব তো একটাই মাত্র ঠিকানা অহুয়াল মুস্তাম। রসুল সাল্লাল্লাহু শিক্ষা দিচ্ছেন বলো আন্দাল মুস্তাম ওয়ালাইকাল বালা, এ আল্লাহ চাওয়ার একমাত্র ঠিকানা আপনি, ওয়ালাইকাল বালা আল্লাহ আপনার কাছে চাইব আপনি কবুল করুন, আর কেউ নেই কবুল করেন, কেউ নেই আমাদের কথা শোনা। এইরকম ভাবে রসুল সাল্লাল্লাহু শিক্ষা দিচ্ছেন, আর নামাজের পরে মন লাগায় একটু দুইটা কথা বলবে আল্লাহর কাছে, তাও দৌড়াদৌড়ি ছুটাছুটি হল। হ্যাঁ ইমামের জন্য উচিত দোয়া সংক্ষিপ্ত করা, তো সংক্ষিপ্ত বলি কিন্তু চায়ের তো কিছু নেই। আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি আল্লাহ আমাদের সবারে মাফ করে দেন এবং আল্লাহ আমাদের সবার প্রতি রহমত নাজিল করে দেন। তো এক কথায় তো সব কাজ হয়ে যেত। কি বলতেছিলাম আগে? আমার ভাই মনোভঙ্গি পয়দা করা, যে নিজের মধ্যে দিল বানান, একটা দিল বানায় যে বন্দার উপর সর্বক্ষণ আল্লাহ পাকের রহমতের নজর থাকে এবং আল্লাহ পাকের রহমত আর নূর নাজিল করতেই থাকে। আর এটার জন্য তরিকা হল ভিতরে ইমান থাকে, আর যেখানেই থাকি আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ আমার মধ্যে না থাকে, আল্লাহ রাজি খুশি হওয়ার মতো আমল থাকে। তাহলে আমি যে হাসলাম, নেক বন্দা হাসলো আল্লাহ খুশি। অনেকে ভয়ে চোখে হাসে না, দাঁতের উপরে তালা লেগে রাখে, পারলে সেগুন কাঠ দিয়ে বাক্স বানায় রাখবে দাঁতে না হাসি আসে। এরা ইসলাম কিচ্ছু বুঝে নাই, মানুষের উপর কারফিউ লাগায় রাখে। কথা বলেন, হাসতে মানা নাই, গুনাহ করতে মানা, হাসতে মানা, আমল করতে ফুর্তি করতে মানা নাই, জুলুম করতে মানা, জুলুম করা নিষেধ, হ্যাঁ অন্যায় করা নিষেধ, সীমা অতিক্রম করা নিষেধ। খাও বিরিয়ানি, খাও পোলাও, খাও বিল্ডিং বানাও, হ্যাঁ খুব খুশি থাকো, খুশি রাখো, ধন সম্পদ খুব উপার্জন করো, এতে কোনো দোষ নেই। নামি বুঝলাম ইয়ার দুনিয়া জুদা বাস বা কালকে বাসি বা খুদা বাস, কিন্তু যে কাজেই থাকো আল্লাহকে রাজি রাখো, আল্লাহকে খুশি রাখো। এই বিশাল বড় দুনিয়া এত বেসুমার নেয়ামত আল্লাহ ঘুরে রাখছেন, সবটা শুধু বান্দারা খাওয়ার জন্য, বান্দাদের ব্যবহারের জন্য। মা বাবা যদি, আমি দেখছি যে কোন মা বাবা যদি খেয়াল করে আমার বাচ্চা আজকে একটু বেশি খাইলে মনে হয়, সেদিন খুশিতে মা বাবার চেহারা উজ্জ্বল হয়ে যায় যে আলহামদুলিল্লাহ ওর আজকে খাওয়াটা একটু ভালো দেখলাম আল্লাহর রহমতে। দেখো আর যদি দেখে এসে কম কম খায় তখন বলো যে হুজুর একটু ওরে ফু দিয়ে দেন আর কয়টা ভাত পড়ে দেন, ও একটু কম কম খায়। মা বাবা বাচ্চার কম খাওয়া দেখলে পেরেশান হয়, আর আমরা কম খাওয়া শুরু করে দিলে আল্লাহ খুশি হয়ে যাবেন। কি মানুষ যে শিখছি আমরা, অথচ কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন কুলু ওয়াশরাবু, হ্যাঁ অথচ হাকিম উম্মত তাফসীর তাফসীর বয়ান করে তর্জমা লিখছেন খুব খাও আর খুব পিও, খুব খাও খুব পান করো, বলা দুশ্রীভু কিন্তু অপচয় করবা না, জিনিসটা নষ্ট করবা না, কাজে লাগে খাও, হাকিম যতটুকু পারো খাও, বলা একটা জায়গায় দশটাই খাই হবে, বিরিয়ানি এক প্লেটের জায়গায় তিন প্লেট খাই হবে, যদি তুমি খায়া আরাম পাও এবং তোমার ভালো লাগে এবং হজম হয়, তোমার কষ্ট না হয়, তোমার ক্ষতি না হয়, আরেকজনের এতে হক নষ্ট না হয়, খাও। কিন্তু কত হলো ওলা তুসিমু, জিনিসটা নষ্ট করো না, অপচয় করো না। যে এই যে খুব খাও খুব পান করো, এটা কোথেকে আসতো? যে অপচয়টা না করে বাকি যা করার করো, এটা হলো উদ্দেশ্য। কথা বুঝলেন? মানুষ একটু ভাইলে তখন গায়ে একটু বল লাগে, গায়ে বল লাগলে তখন একটু কাম কাজ করতে ভালো লাগে। হযরত হাজী মুদাদুল্লাহ মহাজন মুক্তি রহমতুল্লাহ আলাইহি বলছেন ইস নষ্ট খুব খেলাও পেলাও ই মগর ইসে কাম বি খুব লো, তোমার এই দেহটাকে খাওয়ান দাওয়া একটু ভালো দাও, কিন্তু দেখো ভালো খাওয়ায় ভালো লোক, ভালো খাওয়ায় নয় একটু ওর দিয়ে মামলার কাজটাও একটু ভালো মতো করছে। আশ্চর্য, আমি কি বলবো, আল্লাহ তাআলার শুকর। একটু আমাদেরকে মাদ্রাসায় পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের নিকট আল্লাহ আমাদেরকে পড়ার মতো আল্লাহ পাক তৌফিক দিয়েছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ আউলিয়াদের সঙ্গে উঠা বসার তৌফিক দিয়েছেন। এই দুইটা সমন্বয়ের কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দিন আসান মনে হয়, সহজ মনে হয়, বিলকুল সহজ মনে হয়। হাকিম উম্মত তানবীকে ফাদা আজুল হাসান মুরজুম রহমতুল্লাহ বলছেন যে হাকিম উম্মত এলমের উবত আর আল্লাহর মহব্বত, দুইটা বিষয়ে আপনি যখন দিন বয়ান করেন এমন সহজ লাগে, মনে হচ্ছে জান্নাতের গেট যেন এখান থেকে দেখতে। তিনি বলতেন যে মুঝে সহল হো গে মঞ্জিলে হাওয়া রূপ বিপদর গে, আপনার সঙ্গে উঠা বসা আর আপনার দিনের কথা শোনার কারণে আমার তো মনে হয় যে আমার জীবনের হাওয়ার গতি একদম পাল্টে গেছে। হাওয়া রূপ বিপদর গে, হাত হাত মে আলাগা তো চিরাগ রাহ কে জল গায়। যে আল্লাহ পাকের দিনের চেরাগ এমন জ্বলছে পুরো জিন্দগির সর্বশাখা কেবল আলো আর আলো নূর আর নূর দেখতে পেতেছে। দিনের বুঝ পাতা হওয়া একটা মূল জিনিস। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদি ইরহামকুম মান ফিস সামা, যে তোমরা এই জমিনওয়ালা এই জমিনওয়ালাদের সঙ্গে রহমতের ব্যবহার করবা, দয়ার ব্যবহার করবা, মহব্বতের ব্যবহার করবা। এটা দেখলে আসমান ওয়ালা তোমাদের প্রতি রহমত আর মহব্বতের ব্যবহার করবে না। যে দেখো ও কিরকম ভালো ভালো কথা কয়, ভালো ব্যবহার করে সবার সঙ্গে, যে আল্লাহ পাক ওই বান্দার প্রতি রহমত নাযিল করে দিবে। কিন্তু এখন জমিনওয়ালারা করে কি, মারো, পিটো, কাটো, ধরো, ক্ষতি করো, খালি বিশৃঙ্খলা। এটা তো নিজে মরার ব্যবস্থা, যে অন্যের ক্ষতি করতেছে এটা আলামত যে সে নিজে ক্ষতিগ্রস্ত হবেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। বন্ধুরা, আরেকদিন আজকে ফুল হবে না, সময় না, আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের উপরে চলার জন্য তৌফিক দান করুন। আসল এইটাই যে দিন নিয়া, তাকওয়া নিয়া, আল্লাহর মহব্বত নিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত নিয়া জিন্দা থাকি, এই জিন্দগি অতুলনীয়। এই কাফের মুসলিমদের দুনিয়া আর তাদের অট্টালিকার সম্পদার দাপট নেওয়ার দাপটের দিকে কোন নজর দেওয়ার আমাদের দরকার নেই। কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, ওয়ালা আব্দুম মুমিন খায়রুম মিন মুশরিক ওয়ালা আযাবুম, সারা দুনিয়ার কাফের মুশরিকরা যত শক্তিওয়ালা, যত দাপট দাপটওয়ালা, যত বেশি তাদের কাছে পাওয়ার থাকুক না কেন, কিন্তু এক মুমিন বান্দা যার শ্রীনাথ ইমান আছে সে তাদের সকলের চেয়ে অনেক অনেক উঠছে। আল্লাহ পাক বলছে পবিত্র কোরআন, এই জন্য যেই মুসলমানের দেখি সকলকে মহব্বতের নজরে দেখি, ইমানওয়ালা ভাই, ইমানওয়ালা ভাই আমার। আমাদেরকে ধ্বংস করছে বর্তমান দুনিয়ার গণতান্ত্রিক রাজনীতির তামাশা, এই দল আর দল বানায়, এই অমুক দল অমুকের শত্রু, অমুক দল অমুকের শত্রু। এই আমাদের দেশেই ওই সমস্যা না, সারা দুনিয়াতে ফেতনা চলতেছে। এই এই গণতান্ত্রিক রাজনীতির দুনিয়াতে দেখা যায় খালি নানান দল হইয়া সব একে শত্রু, একজন আরেকজনের শত্রু হয়ে যায়। শত্রু হওয়া শত্রুতা কি আছে? শত্রুতা কি? তোমার আল্লাহ যে কদিন ক্ষমতা দেয় চালাও দেশের মানুষকে, খেদমত করো, যেদিন তোমারটা থাকলো না আরেকজনকে সুযোগ দাও, সে খেদমত করো, বস কেসটা কত ঝগড়া কি, ঝগড়া কাটি কি, এটা এটা নিয়ে এত ঝামেলার দরকার কি? আর ডাল রুটি ভাত, এই তো যারা ক্ষমতা দেয় না তারা খায় না, তোদের ডালমুটির জন্য যদি ঝামেলা করা লাগে, ডালমুটির জন্য তো ঝামেলার দরকার নেই। তা আমি হতবাক হই রাস্তা দিয়ে সারা দেশে যখন খবর করি যে কুকুরগুলো দেখি সব মোটা মোটা অধিকাংশ। আমি সাথীদেরকে গাড়িতে জিজ্ঞেস করি এরা খায় নয় কোথায় এত তাজা টাকা কি জন্য? আর আমাদের হসপিটাল লাগে, এই হার্টের ডাক্তার দেখানো লাগে, চোখের ডাক্তার, পেটের ডাক্তার, নানান ডাক্তারের ধান্দা আমরা করি, ওদের কোনো ডাক্তার টুক্তার কিছু নাই। ওদিকে দৌড়াদৌড়ি, এমন দৌড়াদৌড়ি করে বুঝাই যায় খুব টাকা। পরে আমি একজনকে বললাম ওদের কোনো যৌনবিধির কোনো সমস্যা আছে কিনা সেটাও দেখা দরকার। তো সাথীরা খুব আসতো, মানে এটাও নাই, ওরা সব ঝামেলা থেকে মুক্ত, পেটের রোগ নাই, যৌনবিধি নাই, চোখের ব্যথা নাই, মাথার অসুখ নাই, হার্টের সমস্যা নাই, চলছে। আল্লাহ পাক মনোবল এই দুনিয়ার ওই মাস লোকদেরকে যখন চালাইতেছেন তো মানুষদেরকে ভালো চালাবেন না? যদি মানুষ ভালো হয়ে চলে, কুকুরদের জন্য আল্লাহ দুনিয়া বানান নাই, মানুষদের জন্য বানিয়েছেন। আর বাকি সব মাস লোক এই মানুষের খাদে খাদে যত হৃষ্টপুষ্ট, আর মণিক বিপদগ্রস্ত কি জন্য? বড় মণিককে অসন্তুষ্ট করার কারণে, সে বড় মণিক মহান আল্লাহ, তাকে সন্তুষ্ট রাখলে আমরাও হৃষ্টপুষ্ট থাকব এই দুনিয়াতে। আরবিতে বললে কেন বুঝতে সল্লু আলা নবীকুম, আরবি কথা খুব সুন্দর লাগে, এটা সহজ কিন্তু কি মজা, সল্লু আলা নবীকুম বা সল্লু আলা নবী, মজাই বলে বাংলাতে বলে দুরুশ পড়বে। চলো ভাই শোনাও কিছু। হ্যাঁ, কবিতা শোনা, যে সুর শোনা এটা না মাকসুদ বানা, ভাই আল্লাহ পাক মহব্বত এবং দিন বানিয়ে হবে, চাই গদ্যের ভাষায় হোক চাই পদ্যের ভাষায় হোক, হ্যাঁ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে দুটোটা প্রমাণিত আছে, তারা দীন গদ্যেও বলতেন পদ্যেও বলতেন। আর সাহাবিদের থেকে যে দীন প্রমাণিত সেটাকে দীনের খেলাফ মনে করলে সেটা গুনাহ হবে, হ্যাঁ না? সাহাবায়ে কেরাম দীন পদ্যেও বলছেন গদ্যেও বলছেন। সাহাবিদের ভিতরে বিশাল সংখ্যায় ছিলেন যারা এই কবিতাওয়ালা, হয় কবিতা নিজেরটা পড়তেন নাহলে আরেকটা পড়তেন। ওই জমানায় সাহিত্যের চর্চা খুব ছিল, সাহিত্য চর্চা অনেক বেশি ছিল। আমরা যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কবিতা বলছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কবিতা বলছেন, আর কোন দিক যাবেন আপনি? হ্যাঁ সুবহানাল্লাহ তাআলা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে কবিতা فشمس الناس تطلع بعد فجر فشمس تطلع بعد العشاء كنت زبائي فترى جاننا ذرا ترى مولو عجب لكن تو عمر تو تعطب لبه مولو شهر دل بره ذرا مدرسة پوره پوره اون نو در قوتا شوينا پروابی تو ہے پوره مونه بره ده آمی امرا بھول گرتسی تومینا نابوز مولو بجی কিন্তু তোমার আকাবেরকে দেখলে না কি জন্য? হ্যাঁ যে মহান পূর্বসূরী যারা পূর্ণ দিন বুঝতেন তাদের দিকে কেন নজর করল না? তারা কি ভাবতেন, কি বলতেন, তাদের হেদায়ত কি, তাদের সিদ্ধান্ত কি? তুমি বলো বিষয় কি জানবা? তোমার আমার এলম তো মহান আকাবেরের এলমের আলো, তাদের থেকে সবকিছু আমাদের নিতে হবে। তোমার আমার ভাববার বিষয় কি, তুমি ভাবতে গেল কেন? এক বিষয় আছে না যে মানুষ বলে যে আলমদের মানতে হয়, আলেমদের কথা শুনছো? আলেম কি? এক হল দিনের আলেম, আর কে হল নাহসরফের আলেম, আরবি আদবের আলেম, আরবি সাহিত্যের মরণা, আরবি সাহিত্য শিখায়, হ্যাঁ আরবি গ্রামার শিখায়, ফার্সি শিখায়, উর্দু শিখায়, কিন্তু দিনের আলেম কিনা সেটা হল প্রশ্ন। দিনের আলেম এতটা যে দিন সঠিক জানে তখন সে নিজেও আলোর পথে চলে আর একজনকে আলোর পথ দেখাইতে সক্ষম। খালি মাদ্রাসায় পড়লেই সে দিনের আলেম হয়ে যায় না, কথা বুঝলেন? কেউ আরবি গ্রামারের আলেম হয়, আরবি গ্রামারটুকু শিখে সেও সম্মান পাওয়ার যোগ্য, কারণ কোরআন এবং হাদিস বুঝার নিয়তে আরবি গ্রামার শিখছে, কিন্তু সে অনুসরণীয় তখন যখন দিনের আলেম হবে। কে দিনের আলেম, কে দিনের আলেম না, আলেমদেরকে জিজ্ঞেস করতে হবে, তখন আমরা জানতে পারব যে উনি দিনের আলেম। মানুষ বলে না যে আলেমরা এদিক সেদিক করে, আলেমরা এদিক সেদিক করে কি, যে এদিক সেদিক করে সে আলেমই না, পরিষ্কার কথা। যে এদিক সেদিক করে এটা দলিল যে সে আলেম না, তেমনি জানে কিন্তু আলেম না, কথা বুঝলেন? অনেক কথা জানে কিন্তু সে আলেম না, শিক্ষিত মানুষ, শিক্ষিত লোক কিন্তু সে না আলেমে দিন না। এইসব কথা যত পরিষ্কার বুঝব মানুষ তত ফেতনার পেরেশানি থেকে বাঁচা সহজ হবে। হ্যাঁ চল
১৩১৩ কবিতার নাম নভীর মধ্যে নীরব সন্তান, নভীর মধ্যে নীরব সন্তান।
মোহাম্মদ কিজে আতো কি সোহাগ মারা সারা জাহান কিজে তোমার দয়ারি ছায়া কি মোহাম্মদ কিজে আতো কি সোহাগ মারা সারা জাহান কিজে তোমার দয়ারি ছায়া সারা জাহান কিজে তোমার দয়ারি ছায়া এই আগুনের চোখে মুখে ভালে দয়ার ছায়া বুক জুড়িয়া তাহার কিজে সদা প্রেম এই আগুনের চোখে মুখে ভালে দয়ার ছায়া বুক জুড়িয়া সদা প্রেমের চোখে মুখে ভালে দয়ার ছায়া জুড়িয়া তাহার কিজে সদা প্রেম মুখ জুড়িয়া তাহার কিজে
সব মানুষের মনের মধ্যে আজব এক মহব্বতের ঢেউ, সব ছোট বাচ্চা হ্যাঁ না, কিশোর তরুণ যুবক হ্যাঁ বৃদ্ধ সব মহব্বত বলা আজব মহব্বত মহব্বতই মহব্বত। গতকাল কানকা থেকে মসজিদের দিকে আসতেছি নামাজ পড়ার জন্য, তো কুত্তে একটা চিত হয়ে শুয়ে দিচ্ছে আর একটা ওখানে দাঁড়ায় আছে, যেটা চিত হয়ে শুয়েছে ওটা চিত হয়ে হাত হাত না পা নেড়ে নেড়ে ওইটার যেটা দাঁড়ায় আছে ওর গায়ে হাত লাগায় পা লাগায় গরদান এবং গালের ডান বাম করে করে কি জানি করে। এই তো মার্কাজ ছোট বাচ্চা আমার সঙ্গে আসতেছিল, ও হাসতেছিল, পরে আমাকে আসতে শুনে বলে কুত্তাটা ওইটারে আদর করে। আশ্চর্য না যে সারাটা পৃথিবী আদর, পাখি আরেক পাখিকে আদর করে, কবুতর আরেক কবুতরকে আদর করে, বিড়াল আরেক বিড়ালকে আদর করে, হ্যাঁ না আদর হচ্ছে কোনো সময় আরেক বিড়াল চিৎকার হতো অনেক জোরে, এরকম দেখা যায় না, এরকম ওই গরু গরুর বাচ্চাকে আদর করে, বাচ্চা তার গরুর বাছুর তার মাকে আদর করে, মহব্বত সারা জাহানকে আল্লাপাক একদম মহব্বতে বাঁধে রাখছেন, একদম কি আজব এই পৃথিবী, আর প্রত্যেকের বুকের ভিতরে মহব্বতই মহব্বত, আর এই মহব্বতের এত প্রচন্ড চাহিদা যে অনিঃশেষ, কোনো শেষ নেই, অনিঃশেষ চাহিদা প্রত্যেকের বুকে মহব্বতের অনিঃশেষ চাহিদা। কত এই জন্মের পর থেকে পৃথিবীতে কত লোকেরা আমাদের এক একজনকে আদর করল, মাথায় চুমা দিল, কবলে চুমা দিল, গালে চুমা দিল, মাথায় হাত দিল, বুকে জড়াইয়া ধরল, খাওয়াইয়া দিল, লড়াইয়া দিল, পোশাক পরাইয়া দিল, হ্যাঁ না কত কিছুর পরে এখনো সে অদম্য অনিঃশেষ চাহিদা প্রত্যেকের অন্তরে ভিতরে বিদ্যমান। যে বেচারার বয়স বয়স 80-85-90 কি পরিমাণ মহব্বত আদর স্নেহ মায়া পাইছে, সে মায়ের কুল থেকে নেই পর্যন্ত, তারপরে এখনো হ্যাঁ আমার খবর দিল না নাতি, হ্যাঁ বউ এখন বুড়ি আমার খোঁজ খবর রাখে না। আমাদের এই মহল্লার এক বুড়া মানুষ, তার বুড়ি বেচারি গেছে যশোরে কোনো কাজে বেড়াইতে গেছে, সপ্তাহখানিক থাকার পরে উনি আমাকে বলে, বুড়া আমাকে বলে, হ্যাঁ বুড়ি এতদিন কি করে সেখানে এখনো আসে না, ওখানে গিয়ে খুব ব্যবহার শুরু করে দিচ্ছে, ওর বাপরে সে বুড়ি কেন তার খোঁজ খবর রাখে না। মানে মানুষের মনটা এমন যে মায়া মহব্বত পাওয়ার অনিঃশেষ তার প্রেরণা এবং চাহিদা, এটা কেন এজন্য আল্লাহ পাক এটা দেখান যে তোমার এই অন্তরের যে অনিঃশেষ মহব্বতের চাহিদা আমি আল্লাহ ব্যতীত আর কেউ পুরা করতে পারব না, আর কেউ পুরা করতে পারবে না এই অদম্য চাহিদা। হ্যাঁ, আল্লাহ পাক জালালু আমানুল মহব্বত যখন মানুষ পাইয়া যায় অন্তর গাওয়াহী দেয় সাক্ষ্য দেয় যে আল্লাহ আমাকে আদর করেন, আল্লাহ আমাকে মহব্বত করেন, আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে নিজের বানাইছেন, তো ফের এই দিলে সুকুন লাগে, ইতমিনান লাগে, খুশি লাগে, এই অদম্য ঝড় এখন শান্ত হয়। আল্লাহ বিজিকরিল্লাহ তাতমাইন কুলুব, এই আয়াতে পাকের এক ব্যাখ্যা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখছেন যে বিজিকরিল্লাহ এর এক অর্থ হল বিজিকরিল্লাহে আব্দাহু, বিজিকরিল্লাহে আব্দাহু, জিকরুল্লাহ আল্লাহ নিজে এখানে ফায়েল জিকির, যে বান্দার অন্তর তখন শান্ত হয় যখন আল্লাহ নিজে বান্দাকে স্মরণ করেন আর মহব্বত করেন, আর নাহলে বান্দা তো আল্লাহকে জিকির করতে থাকে, তালাশ করতেই থাকে, করতে থাকে, ঘুরে ঘুরে বেচান হয়ে থাকে, শান্ত হয় না, কিন্তু যখন আল্লাহ তাকে স্মরণ করেন এবং আল্লাহ পাক তাকে মহব্বত করেন এইবার দিনটা শান্ত হয়। সন্তান অস্থির, মায়ের মহব্বতে চিৎকার, কান্না, তালা, ছুটাছুটি, দৌড়াদৌড়ি, মা যখন বুকে নিয়ে জড়ায় ধরে ও তখন শান্ত হয়। আল্লাহ পাক যখন বান্দাকে তার রহমতের কুলে কোলে তুলে নেন তখন বান্দা শান্ত হয়, সুকুন পায়, ইতমিনান পায়, আরাম পায়। তো বান্দা আল্লাহকে এতটুকু স্মরণ করা উচিত যে আল্লাহ যেন বান্দাকে স্মরণ করতে শুরু করেন, তখন কি বান্দা শান্তি পায়। কিন্তু যদি এখানে যদি এই তাফসীর হয় বিজিকরিল্লাহ মানে যে আল্লাহকে স্মরণ করলে শান্তি পায়, তা আল্লাহকে এতটা স্মরণ যখন আল্লাহও স্মরণ করেন তখন শান্তি আসবে। দুই তাফসীর একটা একটার বিরোধী না, কি একটা একটার বিপরীত না। আল্লাহকে স্মরণ করা এটাও যদি তাফসীর হয় তবুও ঠিক আছে, এর অর্থ আল্লাহকে এতটা স্মরণ করা আল্লাহও যেন বান্দাকে স্মরণ করেন, তো এই নিসবত মা আল্লাহ, এটার অর্থ হল নিসবত মা আল্লাহ, এর অর্থই হচ্ছে তাআল্লুক মা আল্লাহ। কোরআন তাআল্লুক মা আল্লাহ শেখানোর কিতাব, যারা এই হাকিকত বুঝে নেন আল্লাহর কসম তারা এখন পর্যন্ত কোরআন কিছুই বুঝে নেই, কিছুই বুঝে নেই। আল্লাহ কোরআনের যেখানেই বক্তব্য তাআল্লুক মা আল্লাহ শিক্ষা, অর্থাৎ আল্লাহর বলি হওয়ারই শিক্ষা। আল্লাহ ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর, আল্লাহ মুমিনদের বলি, আল্লাহ মুমিনদের আপন, তাদের পরমজন, তাদের ঘনিষ্ঠ, তাদের অভিভাবক, তাদের মুরব্বী, ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর, আল্লাহ পাক মুমিনদেরকে সকল অন্ধকার থেকে মুক্ত করে নূরই নূরের দিকে নিয়ে আসেন, অন্ধকার খতম নূরই নূরের ভিতরে নিয়ে আসেন, তার মানে ওরি আল্লাহ বানায় দেন, তার মানে তাল্লুক মহল্লা ওয়ালা হয়ে যায় মুমেন, সেই মুমেনে কামেলের বয়ান এখানে পুরা কোরআনে কারিম তাল্লুক মহল্লার কিতাব, বেলা আল্লাহর বলি বানানোর কিতাব, কথা বুঝলেন না, মুত্তাকি বানানোর কিতাব, আল্লাহর বলি বানানোর কিতাব। এই হাকিকত যে মৌলানা সাহেব বুঝেন নাই সে কোরআন বুঝেন নাই, যে মুহাদ্দিস সাহেব বুঝেন নাই তিনি কোরআন বুঝেন নাই, যে মুফতি সাহেব বুঝেন নাই তিনি কোরআন বুঝেন নাই, যে পীর সাহেব বুঝেন নাই তিনি কোরআন বুঝেন নাই, হ্যাঁ দিনের যে খাদেম বুঝেন নাই হাকিকত তিনি আল্লাহর কোরআন বুঝেন নাই। আর হাকিকত যে বুঝছে, এই হাকিকত যে বুঝছে আর এই মোতাবেক যে নিজেকে করছে সে কামিয়াব হয়ে গেছে। কোরআনের মকসাদই এটা, হুদার লিল মুত্তাকি, কোরআন আল্লাহ পাক দান করছেন মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি কি? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে যে ঈমান আল্লাহর মুত্তাকি হল সে আমার ওলি, সে আমার দোস্ত লাগে, কি কথা বুঝলেন নাই, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। চলো
মোহাম্মদ কী কী সোহাগ মায়া সারা জহান কী তোমার দয়ারি ছায়া, সারা জহান কী তোমার দয়ারি ছায়া, নীল আকাশের শীতল ছায়ায় থাকে আদম, আকাশে শীতল ছায়ায় থাকে এই আদম, মরাময় কি সবুজ মনে ফেলে বসে দম, নীল আকাশে শীতল ছায়ায় থাকে এই আদম, মরাময় কি সবুজ মনে ফেলে বসে দম, মরাময় কি সবুজ মনে ফেলে বসে দম। চারিদিকে কি যে সুন্দর মায়াপূর্ণ ছায়া, মায়া ঘেরা এই জগতে মায়া শুধু মায়া, চারিদিকে কি যে সুন্দর মায়া মায়া শুধু মায়া, চারিদিকে কি যে সুন্দর
মায়ারই ছায়া,
চারিদিকে কি যে সুন্দর মায়ারই ছায়া, মায়া এই জগতে মায়া শুধু মায়া, মায়া ঘেরা এই জগতে মায়া শুধু মায়া, সুন্দর ফুল সুন্দর সুন্দর ফলে কানুন, এই যে লাগে পৃথিবীটা নীলারুণ আপো, সুন্দর ফুল সুন্দর সুন্দর ফলে কানুন, এই যে লাগে পৃথিবীটা নীলারুণ আপো, সুন্দর ফুল সুন্দর সুন্দর ফলে কানুন, এই যে লাগে পৃথিবীটা নীলারুণ আপো, এই যে লাগে পৃথিবীটা নীলারুণ আপো, জলে স্থলে লভে মরতে কত নিদর্শন, সবাই বলে সৃষ্টার একই নিরঞ্জন, জলে স্থলে লভে মরতে কত নিদর্শন, সবাই বলে
নিরঞ্জন নিরঞ্জন,
সবাই জলে স্থলে লভে মরতে কত নিদর্শন, সবাই বলে সৃষ্টা একই নিরঞ্জন, সবাই বলে সৃষ্টা একই নিরঞ্জন, চাঁদ সূর্য গ্রহ তারা নিত্য বিচরণ, আকাশে মাঝে উন্নদিশ উন্নতির কারণ, চাঁদ সূর্য গ্রহ তারা নিত্য বিচরণ, আকাশ মাঝে কোন অদৃশ্য উন্নতির কারণ, হে মহান হে শক্তিমান হে নীরব
আর কেউ শুনবেন না দোষ মহানুরবীন তুমিও শুনেন
কবিতার নাম প্রেমের এই কানন। প্রেমের এই কানন কবিতা দেখার তারিখ 30শে ডিসেম্বর 2013 রাত 10:37
সীমাহীন ধৈর্য তোমার হে মহান আল্লাহ সীমাহীন ধৈর্য তোমার হে মহান আল্লাহ সীমাহীন উদারতা সীমাহীন উদারতা হে হে মোহন হে মোহন
জীবন কত দামি কত মূল্যবান ভীষণ আজীব এই একটা জীবন এই জীবনটাই বাদশাহ হ্যাঁ সেই জীবনওয়ালা বড় জমিদার বড় চৌধুরী সাহ বড় হাজি সাহ বড় গাজী সাহ এই জীবনওয়ালা তাহাজ্জুদ গুজার এই জীবনটাই এশরাকওয়ালা আবীন ওয়ালা তাহাজ্জুদওয়ালা এই জীবনটা কালেমাওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহওয়ালা এই জীবনটা নূরওয়ালা এই জীবনটা আল্লাহর মহব্বতওয়ালা মারবতওয়ালা এই জীবনটা সেজদাওয়ালা রুকুওয়ালা এই জীবনটা কাবার জিয়ারতওয়ালা মদিনা শরীফের জিয়ারতওয়ালা রসুল্লাহ সাল্লাহ আলাই সালের মহব্বতওয়ালা ফের এই জীবনটা চাঁদ সূরজের নূরে আল্লাহ চাঁদ সূরজের আলোটা আল্লাহ পাকের নূর আল্লাহ পাকের নূর দেখনেওয়ালা এই জীবনটা ফুলে ফলে আল্লাহ পাকের সৌন্দর্য অবলোকনকারী এই জীবনটা হৃদয় আল্লাহ পাকের মহব্বত লালনকারী এই এই জীবনটাই আল্লাহর দিকে দিন রাত ধ্যানমগ্নতা বলো, এই জীবনটাই ফের একদিন সুবিশাল জান্নাত বলো, ফের এই জীবনটাই আল্লাহ পাকের দিদার বলো। কিসের জীবন আজব! এবং মূলত এই জীবন যেটা মানুষের, এই জীবনের উপরে আল্লাহ পাক যে হায়াত ওয়ালা, আল্লাহ পাকের হায়াতের ছিটা ফোটা পড়ছে, আল্লাহ পাকের ছিটা পড়ছে, এজন্য এই জীবন জীবন হয়ে গেছে। কি কথা বুঝলেন? এই জীবনের হাকিকত কে বয়ান করবে? কি আশ্চর্য এই জীবন! কি যে দামি, কি মূল্যবান! কিছুই ছিল না, কোথেকে কি হয়ে গেল? কিছুই ছিল না, কোথেকে কি হয়ে গেল? কোনো খবরই নেই, কোনো কিছুই নেই। এই দোয়া কালাম পড়তেছে সবাই, আল্লাহ একটা বাবু দেন, আল্লাহ একটা বাবু দেন। এই সেদিন বাসায় গেছি শরীয়তপুর থেকে আসার পথে থামলাম রাস্তায় এক জায়গায়, তো এসে বাসাওয়ালারা কিছু চা বিস্কুট খাওয়াইল। যাই হোক, তো ছোট তাদের বাচ্চি আসছে, ছোট্ট বিচ্ছি, তো বললাম যে তো তোমার আব্বু কোথায়, তোমার আম্মু কোথায়? বলে আমার আম্মু হসপিটাল গেছে ভাইয়া আনতে। আমার আম্মু হসপিটাল গেছে ভাইয়া আনতে, হ্যাঁ না, বাচ্চা হবে ভাইয়া আনতে গেছে। আচ্ছা, সে কি আদর, ফের জন্ম হলে তো আদর। বাহ ভাই বাহ, কি সুন্দর এক বাবু, হ্যাঁ, ফুটফুটে চাঁদের মতো সুন্দর, মাশা আল্লাহ, কেসা সুন্দর চোখ, কি সুন্দর নাক, কেসা সুন্দর ঠোঁট, এবং কি সুন্দর কান, কি কেসা চমৎকার আঙ্গুলগুলি, ভীষণ আজব লাগে কিনা, কি এক আজব জীবন। হ্যাঁ, এই শিশুকে দেখলে মনে হয় যে ওর সর্ব অঙ্গে মহান রব্বুল আলমিনের পেয়ারের ছাপ, আদরের ছাপ, কুদরতের ছাপ, স্নেহের ছাপ, তার পরম সুন্দর সৃষ্টির গুণের ছাপ, নিপুণ সৃষ্টি মহান আল্লাহ, সেই মহান আল্লাহর নিপুণ সৃষ্টি লীলার কি সীমাহীন চমৎকার ছাপ লেগে আছে সর্ব অঙ্গে, সর্বদেহ, এবং দেহতে দেহের প্রতিটি বিন্দুতে বিন্দুতে, পরতে পরতে। হ্যাঁ, কি আশ্চর্য এক জীবন! ফের একটু নড়ে চড়ে, হাত পা নড়ে, যে কয়েকদিন বাবু থাকে শুয়ে থাকে, কিন্তু একদমই লম্বা হয়ে যদি শুয়ে থাকে নড়েও না চড়েও না, সবাই ভয় পায় কি হলো কি হলো কি হলো। তো এই জন্য কেউ না ভয় পায়, তো তার জন্য হাত পা নাড়ে, খালি হাত পা নাড়তে থাকে, এত নাড়ে যে থামি না। ভাই আমরা তো ব্যায়াম করি, অল্প সময় করি আর পারি না, তারপর থেমে যাই, হ্যাঁ না, কিন্তু শিশু যে ব্যায়াম করে হাত পা নাড়তেই থাকে, ফালাফালি করতেই থাকে, কোন রকম থামে না। আরে ভাই একটু থাম না, থামি কারোর কথায় শুনে, কোন কমান্ড মানে না, এত হাত পা নাড়ে। ওর এই হাত পা নাড়ার দ্বারা ওর রক্ত চলাচল করে, রক্ত সঞ্চালিত হয়, এতে ও সুস্থ হয় এবং ওর শরীর বাড়তে থাকে। সুস্থতা, সুস্থতার জন্য আল্লাহ পাকের কুদরত ওকে হাত পা নাড়াইতে থাকে, আল্লাহ তাআলাই ওকে হাত পা নাড়াইতে থাকেন। না বাবু বন্ধাকে কে, ওরে কে হাত পা নেড়ে দিবে? কোন ডাক্তার চড়াই পারবে? ওর যে হাত পা নাড়ায় এটা কোন ডাক্তার জানে? এইভাবে হাত পা নাড়ায় দেখাইতে পারবে ডাক্তার সাহেব? যত বড় ডাক্তার সাহেব হোক না করবে, আছে কোন ডাক্তার? শিশুর যে পদ্ধতিতে, যে ভঙ্গিতে হাত পা নাড়ে, যে গতিতে হাত পা নাড়ে, এভাবে হাত পা নাড়ে কোনো ডাক্তার দেখাইতে পারবে? শিশুকে কে করে এমনটা? আল্লাহ পাক জেলে জেলা মানে বল কি তার রুবুবিয়ত, আল্লাহ পাক রুবুবিয়ত দেখো কেমনে পালেন আল্লাহ তাআলা তার বান্দাকে, খালি মায়ের বুকের দুধ খাওয়ায় পালেন, এইভাবে হাত পা নাড়ায়ও পারেন, ব্যায়াম করায়ও পারেন, সরাসরি নিজে ব্যায়াম পরিচালনা করেন। মহান রব্বুল আলামিন, তুই ব্যায়াম কর, কি আদর! ফের কয়েকদিন, এখন যদি বাবু কোনদিন না হাসে তাহলে তো সবার মন খারাপ হবে, কি ছেলেটা তো হাসে না, আর যদি হাসে এখন সবাই খুশি, হাসি হাসে কিন্তু কান্দে না, তাও তো সবাই টেনশন, সব বাবুরা কান্দে, ও তো কান্দে না, ব্যাপার কি, ডাক্তার কাছে নিয়ে যাবো, কি এর যন্ত্রণা, না কাঁদলেও মুশকিল, না হাসলেও মুশকিল। আচ্ছা, আর পেশাব করে খালি পরিষ্কার করে, পেশাব করে খালি পরিষ্কার করে, আল্লাহ কি যে পেশাব করে, তিন দিন যাবৎ বাবু পেশাব করে, আল্লাহ পেশাব করো না কেন আমাদের বাবু, হুজুর দোয়া করে দেন, হুজুর দোয়া করে যাতে পেশাব করে। আরে ভাই কি হয়েছে, তো পেশাব করলো তো চিৎকার তো, এত পেশাব করে না তো কি করো না, পেশাব না করো তো বিপদ। যে ঠিক মতো যে পেশাব করে পায়খানা করে, আল্লাহ পাক রহমতের উচিত আছে, আল্লাহ পাক তাকে এইভাবে পালতে থাকেন যাতে ওর ঠিক মতো পেশাব হয়, ঠিক মতো পায়খানা হয়। কি মামলা, কি পৃথিবী রব্বুল আলামিন, আশ্চর্য একে পৃথিবী। চলো
ইসি মাহিন্দর তোমার হে মহান আল্লাহ, ইসি মাহিন উদার, ইসি মাহিন উদার হে মহান আল্লাহ, হে মহান আল্লাহ।
এমন এক সুন্দর পৃথিবী আবার মায়া করে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন, যেখানে থাক সবাই আমার হয়ে থাক, কি আশ্চর্য, সবাই থাক। আর কি সব ব্যবস্থাপনা, উফ আশ্চর্য, এ সুবিশাল সুন্দর আসমান সামিয়ানা, আর এত সব ফল ফুল, এই নদী বন্দর, সাগর নদী, পাহাড় পর্বত, এই ঝর্ণা ধারা, এই সাগর সৈকত, এই সব কিছু, সব সৌন্দর্য, সব ইন্তজাম, সব ব্যবস্থাপনা, শুধু এই জন্য যে তোমরা থাকো আরামে সুখে এবং মায়াবী পরিবেশে, খালি আমার হয়ে থাকো। কি আজব একে আল্লাহ পাকের কুদরতের এই কারখানা। চলো
ধরবে প্রেমের তার, ধরবে প্রেমের তার,
মাশাআল্লাহ টিয়া পাখি, এছাড়া এইসব পাখিরা, ফুলেরা, ফলেরা সবাই যখন আল্লাহকে ভালোবাসবে, ওর পাশে বনি আদমও আল্লাহকে ভালোবাসবে। ওরা ভালোবাসতেছে, তার পাশে বনি আদম ভালোবাসে কিনা এটা রব্বুল আলামিন লক্ষ্য করবেন। সবাই তো ভালোবাসলো সেটা তো বুঝলাম, কিন্তু তোরা সেদিকে আল্লাপাকের নজর নাই, নজর এইদিকে, মূল নজর এইদিকে। যে টিয়া তো গান গাইল আমাকে ভালোবাসলো, কোকিল গান গাইল প্রেমের গান গাইল আমাকে ভালোবাসলো, কিন্তু তোমরা আমাকে ভালোবাস না কি জন্য? ফের বড় ভাই সাল্লামের তরিকা মোতাবেক চলতে পারি, তো বাস্তব সত্য হচ্ছে এই যে দুনিয়াটাই মুমিন বান্দার জন্য যেন জান্নাতি হয়ে যায়। দুনিয়াটাই মুমিন বান্দার সেজদার মধ্যে পড়ে বান্দা যখন, ওই বান্দা যে গুনাহ থেকে মুক্ত, সে সেজদা করতে গিয়া দেখে যে আল্লাহ পাক নূর ও তাজাল্লির জাহান এসে হারা গেছে। এক সেজদার মধ্যে সীমাহীন নূর ও তাজাল্লির এক জাহানের ভিতরে সে হারা গেছে। যেদিকে তাকায় দূর দূর পর্যন্ত এই পুরা পৃথিবীতে মুক্তাকি বন্দা, গায়রুল্লাহর গুনাহ থেকে মুক্ত যে বন্দা, অন্তর চক্ষু এত নূর বলা হয়, বিন্দু বিন্দুতে পরম বন্ধুর বেসুমার নূর সে দেখতে পায়। এই আসমান জমিনে আল্লাহ পাকের সৌন্দর্য সে সদা অবলোকন করতে থাকে, আল্লাহ পাকের সীমাহীন সৌন্দর্য সে তার রূহ অবগাহন করতে থাকে, তার আত্মা তার মন মনন অবগাহন করতে থাকে, আল্লাহ পাকের সীমাহীন সৌন্দর্যের ভিতরে সে ডুবে থাকে, নূরের ভিতরে সে ডুবে থাকে। মে রেতা দিন রাত জান্নাত মে গোয়া, মেরে বাগ দিল মে ভুগুল কারিয়া হ্যায়, হাকিম উল মত মাওলা আসম আলী থানবুর রহমুল্লাহ খলিফা ফাজা আজুল হাসান মুরজুম রহমতুল্লাহ বলছেন যে আমার দিন রাত মনে হচ্ছে যে আমি দিন রাত সে আমি জান্নাতের মধ্যে বাস করতেছি, আমার হৃদয়ে আল্লাহ পাকের নূরে এত বেশি আমার ফুল ফুটে আছে। মে রেতা হো দিন রাত জান্নাত মে গোয়া, মেরে বাগ দিল মে ভুগুল কারিয়া, দুনিয়ায় তার কাছে এসা জান্নাতের মতো লাগে। এবং হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, নূরে উদর ইউনো ইউসরো তাতো ফওত বরসরম বরগর্দনম মানিন্দ তো, যে মহান আল্লাহর নূর ডানে ভয়ে উপর নিচে চতুর্দিকে আমাকে বেষ্টিত করে রাখছে, সীমাহীন নূরের ভিতরে আমি বেষ্টিত, সীমাহীন নূরের সাগরের ভিতরে আমি ডুবা উপলব্ধি করে আল্লাহ পাকের খাস বান্দারা। তো সেরকম জিন্দগি আমাদের সকলের দরকার, প্রত্যেক মোমেনের দরকার। আর সেই জিন্দগি অর্জন এক সহজ বিষয়, সেটা হল গুনাহ ত্যাগ করে দেওয়া, গুনাহ থেকে পৃথক হয়ে যাওয়া। যাকে যে গুনাহ হাতছানি দেয়, যাকে যে গুনাহ ডাকে, যার সামনে যে গুনার সুযোগ আছে সেটাকে ত্যাগ করা, সেটার থেকে পৃথক হওয়া, সেটার থেকে দূরে সরা, নিরাপদ দূরত্বে অবস্থান করা, তাহলে সে এই দূরের জাহান পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কি কথা বুঝেন? এখন যে গুনাহ আমাদের সমাজে বেশি সেটা হচ্ছে যে নারীদের সঙ্গে শরীয়তের সীমা অতিক্রম করে মাখামাখির দ্বারা গুনাহ, তাদের প্রতি নজর করা, তাদের সঙ্গে পর্দা না করা, এই গুনাহ আজকে ব্যাপক। এবং এরকম সুশ্রী ছেলে পেলে, অন্য মানুষের সুশ্রী ছেলে পেলে যাদের চেহারা আকর্ষণীয় মোহনীয়, এবং তাদের প্রতি নজর করলে সে মনের ভিতরে খারাপ চিন্তা সহকারে মানুষ নজর করে, খারাপ খেয়াল খারাপ মনোভাব নিয়ে নজর করে, তো তাদের থেকেও নজর হেফাজত করা ফরজ, তাদের থেকেও নিরাপদ দূরত্ব রক্ষা করে চলা ফরজ। কি কথা বুঝেন? কারণ অন্তরটাকে সকল কলুষ কালিমা থেকে মুক্ত রাখতে হবে, আল্লাহ পাকের নূরের দ্বারা আলোকিত করতে হবে, হ্যাঁ উজ্জ্বল করতে হবে, সুন্দর করতে হবে, অমলিন ভাবে হৃদয়টাকে সাজাইতে হবে মহান আল্লাহকে কাল কিয়ামত নিয়ে দেখানোর জন্য। পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের ময়দানে তোমাদের কোন ধনবল জনবল দুনিয়ার কোনো কিছু, কোন ডিগ্রি, কোন ক্ষমতা, কোন সৌন্দর্য, কোন শক্তি, কোন কিছু দিয়ে আমাকে রাজি করতে পারবো না। আমি দেখতে চাইব একটা নির্মল হৃদয়, একটা নির্মল হৃদয় এটা নিয়ে আসবাম। হ্যাঁ মানুষ নির্মল হৃদয় তৈরি কিভাবে করতে হবে? পীরনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন যে কোনো পাপ করে এটা এর দ্বারা অন্তরে একটা কালিমা লাগে, একটা দাগ লাগে। এই কাজ যদি তওবা করে কালিমা দূর হয়ে যায়, তওবা না করলো আরো গুনাহ করে কালিমা বাড়তে থাকে। তো যতই বাড়ে ধীরে ধীরে বাড়তে বাড়তে পুরোটা হৃদয় কালো কুৎসি বিভৎস বিশ্রী হয়ে যায়। তো এই হৃদয় নিয়ে কালকে আমতে গেলে কোনো উপায় নেই। হ্যাঁ কুদৃষ্টির কালিমা লাগা, জিনাদ বিচারের কালিমা লাগা, গীবতের কালিমা লাগা, হিংসার কালিমা লাগা, ঘৃণার কালিমা লাগা, কুধারণার কালিমা লাগা, অহংকারের কালিমা লাগা, হ্যাঁ না এভাবে দুনিয়ার হারাম মোহ মায়ার কালিমা লাগা, হারাম হালাল হারাম হালাল বাঁচে না এইভাবে চলে। তো যে কোনো পাপ কাজ করে প্রত্যেকটার কারণে অন্তরে কালিমা লাগে, অন্তর কালো হয়, হ্যাঁ কুৎসিত হয়। তো অন্তরকে পাপ সাফ রাখার তরিকা হচ্ছে গুনাহ থেকে মুক্ত থাকা, পাপ কাজ থেকে দূরে থাকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা মাগফির খাতায়া বিমা সালজি ওয়াল বারাক, হে আল্লাহ আপনার রহমত ও মাগফিরাতের এই বরফের পানি দিয়া আমার দিলটাকে ধুইয়া পরিষ্কার করে দেন, ঝকঝকা বানায় দেন, ঝকঝকে বানায় দেন হৃদয়টাকে, এবং শীতল বানায় দেন। বরফ দিয়ে বরফের পানি দিয়ে ধুইলে একদিকে সে পরিষ্কারও হবে আবার আরেকদিকে শীতলও হবে, ঝকঝকে চকচকে হবে। আল্লাহ মাগফির খাতায়া বিমা সালজি ওয়াল বারাক, আমার সবগুলোকে ধুয়ে আমাকে এরকম ঝকঝকে চকচকে বানায় দেন। হ্যাঁ মাগরিবের যত দূরত্ব আল্লাহ আমার আর গুনার মধ্যে এইরকম দূরত্ব পয়দা করে দেন, এতটা দূরত্ব জরুরি বান্দার গুনার মাঝখানে। এটা আল্লাহ পাক চান যে আমার এই প্রেমের খেলা, আমার মহব্বত এবং আমার প্রতি মহব্বতের ভালোবাসার এই খেলা আমাকে দেখাও, আমি দেখতে চাই। পৃথিবীটাকে সাজায় দিছি তোমাদের জন্য, তোমরা এখন মহব্বত দিয়া হৃদয়টাকে সাজায় আমাকে দেখাও। কথা বুঝেন? আমরা হিম্মত করবো ইনশাআল্লাহ, আমরা নজর বাঁচানোর চেষ্টা করি, ঘরে ঘরে শরীর পর্দা কায়েমের চেষ্টা করি, হালাল খাবার চেষ্টা করি, হ্যাঁ এই চোখের হেফাজত করি, এই জবানের হেফাজত করি, এই কানের হেফাজত করি, দিল হেফাজত করি, সর্ব অঙ্গের হেফাজত করি গুনাহ থেকে। আল্লাহ পাক যে সীমা বাতলাইছেন সেই সীমার পবিত্র সীমা, সেই সীমার পবিত্রতা রক্ষা করি, সেই সীমার ভিতরে অবস্থান করি। এই সীমার আল্লাহর দেওয়া সীমার মধ্যে থাকলে রহমতের মধ্যে থাকব, আল্লাহ পাকের দেওয়া সীমার মধ্যে থাকলে নূরের মধ্যে থাকব, সুখে শান্তিতে আরামে থাকবো, হ্যাঁ দুজাহানের কামিয়াবির মধ্যে থাকবো ইনশাআল্লাহ তাআলা। এই সীমা অতিক্রম করলেই বিপদ, এই সীমা অতিক্রম করলেই আগুন, এই সীমা অতিক্রম করলেই আজাব, পেরেশানি, লাঞ্ছনা এবং বঞ্চনা, এবং শেষে জাহান্নাম। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আল্লাহ আমাদের তৌফিক দান আমরা রহমতের ছায়াতে থাকতে পারি। রহমতের ছায়া পাপ ত্যাগের দ্বারা অর্জন হয়। আল্লাহ বারহামনি বিতারকিল মাস। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেছেন, কোরআন হেদায়েতের কিতাব, ইন্নান নাফসাল আম্মারাতুন বিসু, মানুষ নফসের দ্বারা প্ররোচিত হয়, প্রভাবিত হয়, নফস যা বলে শরীয়তের বিরুদ্ধে সেটা করে, আল্লাহ পাকের রহমতের বাইরে চলে যায়। ইল্লা মা রাহিমা রব্বি, নফসের ঝামেলা থেকে মুক্ত হয়, রহমতের ছায়ার মধ্যে থাকে। আমরা রহমতের ছায়া সকলেই চাই, রহমতের ছায়া পাপ ত্যাগ করলে আল্লাহ পাক দান করে, রহমতের ছায়া আসে পাপ কার্য ত্যাগের দ্বারা। আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দেন এবং তৌফিক দেন। আর জিকিরের দ্বারা অন্তরে নূর বাড়ে, সুন্নতের দ্বারা অন্তরে নূর বাড়ে। পাপ কাজ ত্যাগ করি, সুন্নত মোতাবেক আমল করি, জিকির করি, দুরুদ শরীফ করি, ইস্তেগফার করি, তওবা করি, মাশা আল্লাহ আগে জান্নাতে প্রবেশ করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। অনেকে মনে করছে জান্নাতে মনে হয় ঢুকেই গেল, কিন্তু